সবার জেনে রেখো সেদিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আবারও একবার কিয়ামতের নিদর্শন এপিসোড নিয়ে সামনে উপস্থিত হয়েছি। আজকের এপিসোড হলো খুবই অ্যামেজিং, এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে জানতে পারবেন যার নাম আমরা সকলে শুনেছি, তার প্রতি অনেক মহাব্বত রাখি, কিন্তু কিয়ামতের পূর্বে তিনি এই পৃথিবীতে আবার তশরিফ আনবেন এবং এই জমিনকে আবার ধন্য করবেন, সেই মহান ব্যক্তিত্বকে তা আপনাদেরকে বলবো। কিন্তু তার আলোচনা করার পূর্বে আপনারা যাতে বুঝতে পারেন তাই একটি ধাঁধা দিয়ে শুরু করি। ইমাম তাজউদ্দিন সুবকি আরবি ভাষায় লিখেন যে তিনি একটি কোয়েশ্চেন ক্রিয়েট করলেন, যিনি মোস্তফা করিম আলাইহিস সালাতুসসালামের উম্মত, সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী উল মুর্তাজা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের চেয়েও সম্মানিত। ইমেজিং কথা, তিনি নবী পাকের উম্মত এবং মহান সাহাবা চারজন খোলাফায়ে রাশিদিন থেকেও শ্রেষ্ঠ। একটু চিন্তা করুন, টেক ইউর টাইম। জি, এই ফিকহি ধাঁধার এই ইসলামিক আনসার হলো এই যে হযরত ঈসা আলাইহিস সালাতুসসালাম, সাধারণত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল সৃষ্টির আকা এবং সমগ্র জগতের নিকট প্রেরিত হয়েছেন, কিন্তু বিশেষভাবে হযরত ঈসা আলাইহিস সালাতুসসালাম নবী পাক আলাইহিস সালাতুসসালামের উম্মতের মধ্যেও গণ্য। এবং সুবহানাল্লাহ, তিনি আলাইহিস সালাতুসসালাম কিয়ামতের সন্নিকটে অর্থাৎ বিফোর ডে অফ জাজমেন্ট আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং সাহাবি হিসেবে এই পৃথিবীতে তশরিফ আনবেন। কেননা মিরাজ রোজনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈসা আলাইহিস সালাতুসসালামের সাক্ষাৎ হয়েছিল, তাই তিনি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পাশাপাশি সাহাবিও হলেন। এবং সুবহানাল্লাহ, আফজালুস সাহাবা অর্থাৎ সাহাবিগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ আজ্জাল, কে আমাদের বড় নিদর্শন সমূহের মধ্যে একটি বড় ও গুরুত্বপূর্ণ। হযরত ঈসা আলাইহিস সালাতুসসালাম এমন এক সময় অবতরণ হবেন যখন মুসলমানগণ অনেক পেরেশান হবে, দাজ্জালের ফিতনা সীমা অতিক্রম করবে, দুর্ভিক্ষ আরম্ভ হবে, দাজ্জাল মানুষের ঈমান নিয়ে খেলা করবে। তখন এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাতুসসালামের অবতরণ মুসলমানদের জন্য নিরাপত্তা ও অশান্তির এবং অনেক বড় অনুগ্রহের কারণ হবে। এই টপিক চলমান থাকবে, কিন্তু এর পূর্বে আপনাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতুসসালামের সেই ঘটনাবলী বলবো যেগুলোর সম্মুখীন তিনি হয়েছেন। তাকে আসমানে তুলে নেওয়ার পূর্বে কি ছিল পরিস্থিতি, তাকে যে জমিন হতে আসমানে তুলে নেওয়া হয়েছিল, আমরা আপনাদেরকে বড়ই ইমেজিং, বড়ই অথেন্টিক তথ্য দিতে যাচ্ছি। অতএব আমাদের কোরআনে পাকের মধ্যে রয়েছে ঈসা আলাইহিস সালাতুসসালাম নিজের জাতির সামনে নবুয়তের ঘোষণা প্রদান করলেন। কি বলেছিলেন, এটি হল সুরা আলে ইমরান এবং আয়াত নাম্বার 49। সেই সুরা তিলাওয়াত শ্রবণ করি এবং ট্রান্সলেশনও শ্রবণ করি। কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেন,
বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আননি কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আননি আখলুকু লাকুম মিনাত তিন من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين।
ট্রান্সলেশন হলো এই যে, এবং সেই ঈসা বনি ইসরায়েলের প্রতি রসুল হবে। আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট একটা নিদর্শন নিয়ে এসেছি, তা হলো তোমাদের জন্য মাটি দ্বারা পাখি সাদৃশ্য আকৃতি গঠন করে থাকে, অতঃপর সেটার মধ্যে ফুৎকার করি, তখন সেটা তৎক্ষণাৎ পাখি হয়ে যায় আল্লাহর নির্দেশে, এবং আমি নিরাময় করি জন্মান্ধ ও সাদা দাগ সম্পন্ন কুষ্ঠরোগীকে, আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর নির্দেশে, এবং তোমাদেরকে অদৃশ্যের সুসংবাদ দিই, যা তোমরা আহার করো আর যা নিজ নিজ ঘরে জমা করে রাখো। নিশ্চয় এইসব কথার মধ্যে তোমাদের জন্য মহান নিদর্শন রয়েছে। যদি তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের এই বয়ানের মধ্যে তিনি তার চারটি মুজিজার ঘোষণা দিলেন। নাম্বার ১, যখন বনি ইসরায়েল এই মুজিজা অনুসন্ধান করল যে মাটি দ্বারা পাখি বানিয়ে উড়ান, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম মাটি দ্বারা বাঁদর বানিয়ে উড়িয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাতু সালামও পাখিদের মধ্যে বাঁদর এই জন্য বেছে নিলেন যে এটি পাখিদের মধ্যে সর্বাধিক পরিপূর্ণ এবং আশ্চর্য ও দুর্লভ পাখি, কেননা তাতে মানুষের মতো দাঁতও থাকে এবং এটি মানুষের ন্যায় হাসেও এবং এটি ডানা ব্যতীত নিজের বাহু দ্বারা উড়ে। এই পাখি পশুদের ন্যায়, অর্থাৎ জমিনের উপর যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর ন্যায় বাচ্চা প্রসব করে এবং এদের মেনসেস হয়, মহিলাদের ন্যায় তাদেরও ঋতুস্রাব হয়। তবে সেই পাখিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তা হল ঈসা আলাইহিস সালাতু সালাম মাটি দিয়ে একটি বাঁদর তৈরি করলেন, তাতে ফুঁক দেন, উড়তে শুরু করে। পার্থক্য কি ছিল? সুবহানাল্লাহ, এই সব পাখি উড়ত কিন্তু যতক্ষণ বনি ইসরায়েলের লোকেরা দেখত ততক্ষণ তারা উড়তে থাকত এবং তারা তাদের দৃষ্টির বাইরে চলে যেত, তখন পড়ে যেত এবং মারা যেত। এবং এই জন্য ঘটত যাতে আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর বান্দা সৃষ্টির পাখির মধ্যে পার্থক্য থাকে। সুবহানাল্লাহ। নাম্বার ২, তার দ্বিতীয় মুজিজা হল যা তিনি পবিত্র কোরআনের আয়াতে বর্ণনা করেছেন। তিনি জন্মান্ধদের মাতৃগর্ভের অন্ধ, অর্থাৎ বাইবর্ন ব্লাইট যারা হতো তাদের সুস্থ করতেন। এবং একটা সময় এসেছিল যে একই দিনে প্রায় ৫০ জন যারা জন্মান্ধ ছিল এবং কুষ্ঠ তার নিকট প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি সুস্থ হয় তবে তারা ঈমান আনবে। তখন তার দোয়ার বরকতে সেই ৫০ জন লোক সুস্থতা লাভ করে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, তিনি তৃতীয় মুজিজাটি উল্লেখ করেছেন যে মৃতকে জীবন দান করা। তিনি চারজন মৃতকে জীবিত করেছেন। জি হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম এমন চারজন মানুষকে জীবিত করেছেন আল্লাহর হুকুমে বিইজনিল্লাহ, যারা দুনিয়া হতে চলে গিয়েছিল। নাম্বার ১, আজর নামক একজন বন্ধুকে। নাম্বার ২, এক বিদ্যা মহিলার ছেলেকে। এবং নাম্বার ৩, একজন ওসর উসুলকারী কন্যাকে। এবং নাম্বার ৪, হযরত শাম বিন নূহ আলাইহিস সালাতু সালামকে। সেগুলোর ডিটেলস শুনে নিন। আজর যিনি ছিলেন, তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের একজন বন্ধু ছিলেন। যখন তিনি মৃত্যুসজ্জায়, তার বোন ওনার নিকট বাহক পাঠালেন যে আপনার বন্ধু মৃত্যুসজ্জায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। সেই সময় তার বন্ধু থেকে তিন দিনের দূরত্বে ছিলেন। এত লং ডিস্টেন্স আজরের ইন্তেকাল এবং দাফনের পর হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পৌঁছলেন আজরের কবরের নিকট, তশরিফ নিলেন। আজরকে ডাকলেন, সে জীবিত হয়ে কবর হতে বাইরে তশরিফ নিয়ে আসলেন এবং অনেক বছর জীবিত থাকলেন এবং এরপর সন্তানের বাবাও হলেন। আল্লাহ আকবার। অন্য এক ব্যক্তি যাকে জীবিত করেছিলেন সে ছিল এক বিদ্যার সন্তান, ইন্তেকাল হলো এবং লোকেরা তার লাশ বহন করে দাফন করার জন্য যাচ্ছে। সেই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার দোয়ায় জীবিত হলো এবং খাটিয়া হতে উঠে বসল, নিজের লাশের খাটিয়া বহন করে নিজ ঘরে চলে আসলো এবং অনেক বছর সে জীবিত ছিল। দর্শক শ্রোতা, সেই লোকটিরও সন্তান হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন এই ঘটনাগুলো কোথায় লেখা আছে, কোথা থেকে বর্ণনা হচ্ছে। কোরআনের তফসিরগুলো পড়ুন। এই আয়াতের তফসিরের মধ্যে স্বনামধন্য মুফাসসিরিনে কোরআন হাদিস সমূহের মাধ্যমে এবং কোরআনে পাকের তফসিরের মাধ্যমে যা সাহাবাই কিরাম বর্ণনা করেছেন এই ঘটনাসমূহ সেখান থেকে উল্লেখ করেছেন। এখন তৃতীয় জন কে ছিলেন? একজন ওসর উসুলকারী কন্যা ছিলেন, তারও ইন্তেকাল হয়েছিল তার মৃত্যুর একদিন পর। তার মৃত্যুর আফটার ওয়ান ডে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের দোয়ার বরকতে তিনি জীবিত হলেন এবং বহুদিন পর্যন্ত জীবিত ছিলেন। পরবর্তীতে তারও সন্তান জন্ম হয়। যখন তিনজন মানুষকে তিনি লোকদের সম্মুখে জীবিত করলেন, তখন বনি ইসরায়েলের দুষ্ট লোকেরা বলল যে এই তিনজন লোক মূলত মারা যায়নি, কয়েকদিন পর মারা যাবে। বেসিক্যালি মুমূর্ষু অবস্থায় এসেছিল, দোয়ার বরকতে হোঁশ ফিরে এসেছিল। অতএব কোনো পুরাতন লাশকে জীবিত করে দেখান যে অনেক বছর পূর্বে মারা গিয়েছিল। তিনি কি করলেন? হযরত শাম বিন নূহ আলাইহিস সালাতু সালাম, যিনি হযরত নূহ আলাইহিস সালাতু সালামের সাহেবজাদা সন্তান ছিলেন এবং তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, ৪,০০০ ইয়ার্স সময় অতিবাহিত হয়েছিল। জি হ্যাঁ, আফটার ৪,০০০ ইয়ার্স হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তার কবরে পৌঁছলেন, তাদেরকেও সাথে নিলেন এবং তিনি কবরে গিয়ে দোয়া করলেন, ইসমে আজম পড়লেন। তখন মুহূর্তের মধ্যে হযরত শাম বিন নূহ আলাইহিস সালাতু সালাম জীবিত হয়ে কবর হতে বের হয়ে আসেন। ভীত হয়ে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত হয়ে গেছে? অতঃপর তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের উপর ঈমান আনেন। কিছুক্ষণ পর তার ইন্তেকাল হল। তিনি আলাইহিস সালাতু সালামের চতুর্থ মুজিজা কি ছিল? তার সেই মুজিজা ছিল অদৃশ্যের সুসংবাদ দেওয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম অসুস্থদের সুস্থতা দান করেন এবং মৃতদের জীবন দান করেন। তখন কতিপয় লোকেরা বলল যে এটা তো জাদু, অন্য কোনো মুজিজা দেখান।
তখন তিনি আলাইহি সালাতুসাল্লাম বলেন, তোমরা যা কিছু আহার করছো এবং যা কিছু সঞ্চয় করে রাখছো আমি সেগুলোর ব্যাপারেও সংবাদ দিচ্ছি। হযরত ঈসা আলাইহি সালাতুসাল্লামের হাতে এই মুজিজা পুনরায় প্রকাশ পেল, যে মানুষকে বলে দিতেন যে সে গতকাল যা আহার করেছিল আজকে আহার করার জন্য যা প্রস্তুত করে রেখেছে এবং আগামী সময়ের জন্য যা পরিকল্পনা করে রেখেছে। এবং তিনি আলাইহি সালাতুসাল্লামের নিকট অনেক শিশু সমবেত হতো। তিনি আলাইহি সালাতুসাল্লাম তাদের বলে দিতেন যে তোমাদের ঘরে অমুক জিনিস প্রস্তুত রয়েছে, তোমাদের ঘরের লোকেরা অমুক অমুক জিনিস আহার করেছে, তোমাদের জন্য অমুক অমুক জিনিস রেখে দিয়েছে। এই ছেলেরা ঘরে এসে বলতো যে আপনি আমাদের জন্য এটি বানিয়েছেন, সেই জিনিসটা কোথায়? ঘরের লোকেরা আশ্চর্য হয়ে যেত, তোমাদেরকে এই কথা কে বলেছে? তখন শিশুরা বলতো যে আমরা হযরত ঈসা আলাইহি সালাতুসাল্লামের নিকট যাই, তখন তিনি আমাদেরকে বলেন। এখন লোকেরা হযরত ঈসা আলাইহি সালাতুসাল্লামের নিকট তাদের সন্তানদেরকেও পাঠানো বন্ধ করে দিল। আল্লাহর পানা এই বলল যে সে হলো জাদুকর, তার নিকট বসো না, এবং একটি ঘরে সকল শিশুকে আটকে রাখলো। হযরত ঈসা আলাইহি সালাতুসাল্লাম শিশুদেরকে তালাশ করতে সেখানে তশরিফ আনেন। তখন লোকেরা বলল যে এখানে কোনো শিশু নেই। তিনি বললেন তাহলে এই ঘরে কারা রয়েছে? তখন শিশুদের মা বাবারা কি বলল? আল্লাহর পানা, তারা বলল যে এখানে কিছু শুকর আছে। তিনি বললেন তাহলে তাই হবে, তিনি তো চলে গেলেন। কিন্তু যখন দরজা খুলল এখন সেখানে আর কোনো ছোট বাচ্চা বা শিশু নেই। জি হ্যাঁ, সেখানে যত শিশু ছিল সকলেই শুকরে পরিণত হলো। এই ছিল মুজিজা, এটি তাদের জন্য শিক্ষা ছিল। তিনি হলেন আল্লাহর সত্যিকার নবী এবং যে তার উপর ইমান আনে। কিন্তু এই মুজিজা সমূহ দেখে সেই সময় যে ইহুদিরা উপস্থিত ছিল তারা তার শত্রু হল। এই সমস্যাটি বর্তমানে রয়েছে। একেবারে ক্লিয়ার দলিলও যদি দেয়া হয় তখন কিছু লোক তা মানে না। সেই যুগেও এমন মানুষ ছিল, তারা ঈমান আনেনি। তাদের শত্রুতার কারণ এই ছিল যে ইহুদিরা তাদের আসমানি কিতাব তাওরাতের মধ্যে পড়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম হলেন মসীহ এবং তিনি তাদের দিন ইহুদিদের দিনকে রহিত করে দিবেন, শেষ করে দিবেন। এই শত্রুতা ডেলি বৃদ্ধি পেতে লাগলো, দিনের পর দিন বৃদ্ধি পেতে লাগলো। যখন হযরত ঈসা আলাইহি সালাতুসাল্লাম এটি অনুভব করলেন যে ইহুদিরা তাদের কুফরের উপর অটল থাকবে এবং আমাকে হত্যা করবে, একদিন তিনি তার অনুসারীদের সম্বোধন করে নিজের বন্ধুদের নিজের সহযোগীদের সম্বোধন করে বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর দিনের জন্য আমার সহযোগী কে হবে?
হু উইল হেল্প মি?
এখন তাদের মধ্যে হতে 12 অথবা 19 জন লোক কি উত্তর দিল?
নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন,
অর্থাৎ আমরা আল্লাহর দ্বীনের সহযোগী হব, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা হলাম মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এখন হলো কি, অন্যান্য ইহুদিরা তাদের কুফরির উপর অটল থাকলো, এমনকি শত্রুতার বশীভূত হয়ে সেই ইহুদিরা তাকে হত্যা করার, তাকে মার্ডার করার প্ল্যান তৈরি করলো। এবং ইহুদিরা এক ব্যক্তিকে, যার নাম বড়ই অ্যামেজিং ছিল, তাতিয়ানুস, তাকে তার ঘরে আল্লাহর পানা তাকে হত্যা করার জন্য প্রেরণ করলো। এখন হঠাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ রব্বে আজ্জা ওয়া জাল্লা তার নবীদেরকে, তার প্রিয় বান্দাদেরকে কিভাবে রক্ষা করেন? হযরত জিব্রাইল আলাইহি সালাতুসাল্লামকে প্রেরণ করলেন যেন তিনি তাকে আসমানে উঠিয়ে নিয়ে যায়। যখন তাকে আসমানে উঠানো হচ্ছিল তখন তার আম্মাজান উপস্থিত ছিলেন। তিনি ভালোবাসার আবেগে তাকে জড়িয়ে ধরলেন। তখন তিনি তার আম্মাজানকে বললেন যে হে আমার আম্মা, কিয়ামত দিবসে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, এবং তাকে আসমানের দিকে তুলে নেওয়া হলো। কিন্তু এক অবাক কাণ্ড ঘটল। তাতিয়ানুস, যাকে ভিতরে পাঠানো হয়েছিল, সে দীর্ঘক্ষণ পর্যন্ত দরজা দিয়ে বের হচ্ছিল না। ইহুদিরা বাহিরে অপেক্ষায় রয়েছে। যখন অনেকক্ষণ হলো তখন তারা ঘরের ভিতরে প্রবেশ করলো। তারা যখন দেখল, এটাই চমৎকার বিষয় হলো, আল্লাহ তালার কুদরতের মাধ্যমে তাতিয়ানুসকে হযরত ঈসা আলাইহি সালাতুসাল্লামের আকৃতিতে রূপান্তরিত করে দেয়া হলো। ইহুদিরা তাদেরই সাথী তাতিয়ানুসকে হযরত ঈসা আলাইহি সালাতুসাল্লাম মনে করে হত্যা করল। এরপর তাতিয়ানুসের পরিবারের লোকেরা গভীরভাবে লক্ষ্য করল, শুধু চেহারা পরিবর্তন হয়েছে আর সবগুলো ঠিক আছে, শরীরের অবশিষ্ট অংশগুলো তাতিয়ানুসের। এখন সকলে চিন্তিত হয়ে গেল, যদি এ তাতিয়ানুস হয় হযরত ঈসা কোথায়? যদি ইনি হযরত ঈসা হন তবে আমাদের লোক তাতিয়ানুস কোথায়? আল্লাহু আকবার। এখন ঘটনা হলো এই যে ইহুদিদের মধ্যে পরস্পর যুদ্ধ বেঁধে গেল এবং এত পরিমাণ যুদ্ধ হলো যে পরস্পর যুদ্ধের মধ্যে অনেক ইহুদি নিহত হলো। আল্লাহ করিম কোরআন মজিদের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি আসমানে চলে যাওয়ার পর হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর এই পৃথিবীর মধ্যে অবস্থান করার পর ইন্তেকাল করেন। এই সম্পূর্ণ ঘটনার সারমর্ম হলো এই যে হযরত ঈসা আলাইহিস সালাতুসাল্লাম ইহুদিদের হাতে হত্যা হননি, আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। যে ব্যক্তি এমন বিশ্বাস রাখে যে হযরত ঈসাকে হত্যা করা হয়েছে এবং সুলিতের ছড়ানো হয়েছে, যেমন খ্রিস্টানদের আকিদা, তাহলে সেই ব্যক্তি কাফির। কোরআন মজিদের মধ্যে পরিষ্কারভাবে বর্ণিত রয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামকে না হত্যা করা হয়েছে না শুলিতে ঝুলানো হয়েছে, তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়েছে। বর্ণিত আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি যখন আত্মপ্রকাশের পর ইমাম মাহদি তশরিফ আনবেন তখন তিনি 30 বছর পর আসমান থেকে জমিনে তশরিফ আনবেন এবং 40 ইয়ার্স 40 বছর এখানে অবস্থান করবেন। ঈসা আলাইহিস সালামের আগমন কিয়ামতের সর্বশেষ এবং বড় নিদর্শন সমূহ থেকে একটি নিদর্শন। ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট সাইন অফ দ্য ডে অফ জাজমেন্ট। সেই সময় কি হবে, সেই সময় মুসলমানদের উপর কেমন অবস্থা হবে, তিনি দ্বিতীয়বার তশরিফ এনে কোন কাজটি করবেন, কত বছর তিনি এই পৃথিবীতে অবস্থান করবেন, তার ইন্তেকাল কখন হবে এবং তাকে কোথায় দাফন করা হবে, এই সকল ইমেজিং তথ্য আপনাদেরকে এই এপিসোডের মাধ্যমে নিকটবর্তী সময় হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় এই পৃথিবীতে তশরিফ আনবেন এই কথার উপর সকলের ঐক্যমত রয়েছে এবং তিনি আলাইহিস সালাম দীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর আমল করবেন এবং মানুষকে আমল করতে বলবেন, এরই মতে ডিসিশন নেবেন, ফয়সালা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তার শপথ যার ক্ষমতায় আমার প্রাণ রয়েছে, অচিরেই তোমাদের নিকট ইবনে মরিয়ম ন্যায়পরায়ণ শাসক হিসেবে অবতরণ করবেন, তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকরকে হত্যা করবেন, কর অর্থাৎ ট্যাক্স রহিত করবেন এবং সম্পদ উপচে পড়বে, এটা কেউ গ্রহণ করবে না, অর্থাৎ এতই প্রচুর সম্পদ হবে যে তা নেয়ার কেউ থাকবে না। তিনি যখন তশরিফ আনবেন, যে সময় তিনি অবতরণ করবেন, সে সময় অবস্থা এমন ভয়াবহ হবে যে দাজ্জাল সারা পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াবে, খুবই খারাপ অবস্থা হবে। ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের নিয়ে সিরিয়ায় হিজরত করবেন। দাজ্জাল সারা পৃথিবী প্রদক্ষিণ করার পর যখন সিরিয়ার দিকে যেতে শুরু করবে তখন সেই মুহূর্তটা একটু ভেবে দেখুন কেমন সময় হবে। আসমান হতে সেই জায়গাটাও আজ আমরা দেখতে পাচ্ছি, আসুন আপনাদেরকে স্ক্রিনে সেই জায়গাটি দেখাই। দামেস্কের জামে মসজিদ, এটি আজও দামেস্কে বিদ্যমান এবং ওয়ান অফ দ্য বিউটিফুল মসজিদ গুলো হতে একটি মসজিদ। আলহামদুলিল্লাহ আমারও সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে। যে মিনার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হল পূর্ব মিনার। এই মিনারে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান হতে অবতরণ করবেন, তখন ফজরের সময় হবে, ফজরের নামাজের জন্য ইকামাত দেয়া হবে। হযরত ইমাম মাহদি হযরত ঈসা আলাইহিস সালামকে ইমামতি করানোর জন্য আবেদন করবেন, কিন্তু ইমাম মাহদিকেই ইমামতি করানোর জন্য হযরত ঈসা আলাইহিস সালাম ইরশাদ করবেন। হযরত ইমাম মাহদি নামাজের ইমামতি করবেন এবং নামাজের পর হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদের সাথে দাজ্জালের খোঁজে বের হবেন এবং তিনি মহামহিমা ও শান্তভাবে হাঁটবেন। পৃথিবী তার জন্য সংকুচিত করা হবে। যখন তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছবেন তখন সেখানকার মেইন গেট দাজ্জাল বন্ধ করে দেবে এবং তিনি ফজরের সময় সেখানে পৌঁছাবেন। এখন দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের সুগন্ধে গলে যেতে শুরু করবে, মেল্ট হওয়া শুরু করবে। আল্লাহর শান দেখুন, যেমন পানির মধ্যে সল্ট মেল হয়ে যায়, পানির মধ্যে যদি লবণ ঢেলে দেন তা গলে যায়, তার নিঃশ্বাসের সুগন্ধে দাজ্জাল মেল্ট হওয়া শুরু হবে এবং তার নিঃশ্বাসের সুগন্ধি কত দূর যাবে জানেন? যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি পৌঁছবে, এত দূর থেকে তার নিঃশ্বাসের সুবহানাল্লাহ মিষ্টি বিউটিফুল সুবাসে গলতে শুরু করবে। সে দৌড়াবে, তিনি তাকে তাড়া করবেন এবং পিঠে বর্ষা দ্বারা আঘাত করে দাজ্জালকে জাহান্নামে পৌঁছে দেবেন, তাকে শেষ করে দেবেন। যখন তিনি দাজ্জালকে হত্যা করবেন তখন আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে হুকুম করবেন যে মুসলমানদেরকে তূর পর্বতে নিয়ে যেতে। যখন মুসলমানরা তূর পর্বতে চলে যাবেন তখন কিয়ামতের অন্যতম একটি নিদর্শন, যার সম্পর্কে ডিটেলস ইনশাআল্লাহ সামনে আলোচনা করব, যাকে ইয়াজুজ ও মাজুজ বলা হয়, গক ও মাগক বলা হয় ইংরেজিতে, তারা এমন আশ্চর্য ধরনের সৃষ্টি হবে যাদের সাথে যুদ্ধ করার মতো শক্তি কারো হবে না। এটি অনেক লম্বা ঘটনা, পরবর্তী এপিসোডের মধ্যে বলব। পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে সেই ইয়াজুজ মাজুজ শেষ হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর হযরত ঈসা আলাইহিস সালাম পর্বত থেকে অবতরণ করবেন এবং দেখবেন যে সমগ্র জমিন লাশ এবং দুর্গন্ধে পরিপূর্ণ রয়েছে, জমিনের এক বিগত জুড়েও খালি নেই। এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদের সাথে নিয়ে পুনরায় দোয়া করবেন। আল্লাহ তাআলা এক ধরনের পাখি প্রেরণ করবেন যা গিয়ে তাদের লাশ ফেলে দেবে যেখানে আল্লাহ পাক ইচ্ছা করবেন। অতঃপর পৃথিবী জমিনকে তার ফল ফলানোর জন্য আদেশ দেবেন, তোমার বরকতসমূহ বের করে দাও, এবং আসমানকে আদেশ করা হবে তোমার বরকতসমূহ ঢেলে দাও। সুবহানাল্লাহ, চতুর্দিকে বরকত আর বরকত হবে এবং তিনি আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবেন এবং এই 40 বছর বেশ সোনালী এবং ঐতিহাসিক সময় হবে, একটি বরকতপূর্ণ সময় হবে। কেমন বরকত হবে এবং এই সময়টা কেমন হবে শুনতে চান? তাহলে শুনুন, হযরত ঈসা আলাইহিস সালাম দীনের মধ্যে ঐক্য আনবেন, ইউনিটি তৈরি করবেন, এবং সে সময় আল্লাহ পাক ছাড়া আর কারো ইবাদত করা হবে না। সকল ইহুদি খ্রিস্টান তাদের মিথ্যা ধর্ম থেকে তওবা করে নবী পাক আলাইহিস সালামের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর একটাই ধর্ম থাকবে সারা বিশ্বে, ইসলাম, এবং কোনো মিথ্যা ধর্ম থাকবে না। সাদকা ও জাকাত আদায়কারী থাকবে, কিন্তু সেই সময় গ্রহণকারী কেউ থাকবে না। প্রত্যেকেই সম্পদশালী হবে, তার সময়কালে জমিন আপন গুপ্তধন বের করে দেবে, কারো সম্পদ সঞ্চয় করার জন্য এত লোভ হবে না, এবং কৃপণতার ন্যায় খারাপ অভ্যাসও দূরীভূত হবে। মানুষ পরস্পর মহাব্বত করবে এবং শত্রুতা উঠে যাবে। প্রতিটি বিষাক্ত জিনিসের বিষ শেষ হয়ে যাবে, এমনকি সাপ নিয়ে শিশুরা খেলা করবে। দর্শক শ্রোতা, একটু ভাবুন এটা কেমন সময় হবে, এবং বাঘ ও ছাগল একসাথে চড়বে, বাঘ তাদের উপর কোনো আক্রমণ করবে না, জমিন নিরাপত্তায় পরিপূর্ণ হবে, এবং যুদ্ধ ও শত্রুতা সব শেষ হয়ে যাবে। এটি একটি অ্যামেজিং বিষয় হবে, সার মূল্যবান হবে, কেননা সমগ্র পৃথিবীতে চাষাবাদ হবে, তাই হাল চাষের জন্য সে সময় সারের চাহিদা বেড়ে যাবে। তিনি আলাইহিস সালামের যুগে জমিন এত পরিমাণ আঙ্গুর ডালিম ফল ফলাবে যে কয়েকজন মানুষ একত্রিত হয়ে আঙ্গুরের একটি থোকা বা এক ডিম খেলে তাদের সকলের পেট ভরে যাবে। আল্লাহু আকবর। পশুরা ফসল খেতে যাবে, কিন্তু তাদের কোনো ক্ষতি করবে না। হিংস্র পশুরা অবাধে বিচরণ করবে, কিন্তু মানুষের কোনো ক্ষতি করবে না। আল্লাহু আকবর। শুরু থেকে এই পর্যন্ত আমরা আপনাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছি, কিন্তু একটা জিনিস বাকি আছে, তা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা কেমন হবে, সুবহানাল্লাহ, তিনি দেখতে কেমন, তিনি কেমন হবেন, সুবহানাল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম বেশ সুন্দর চেহারার অধিকারী হবেন, সুবহানাল্লাহ, তিনি বেশ সুদর্শন, এবং গায়ের রং হবে গমের কালার। তিনি আলাইহিস সালামের চুল হবে কোকড়া, তিনি হবেন প্রশস্ত বুক সম্পন্ন, এবং তাকে এমন দেখাবে যেন তিনি এই মাত্র গোসলখানা থেকে গোসল করে বের হয়েছেন। তিনি অবতরণের পর বিয়েও করবেন, এবং তিনি সন্তানও নেবেন। তিনি জামাতের সাথে নামাজ পড়ার প্রতি গুরুত্ব দেবেন, এবং তিনি আলাইহিস সালাম হজ ও ওমরা একত্রে আদায় করবেন। এবং নবী করিম আলাইহিস সালাম বলেন যে তিনি হজ ও ওমরা নিয়ত করে আসবেন, এবং আমার মাজারেও আসবেন, রসুলের রওজাতেও যাবেন, এবং সালাম আরজ করবেন, এবং নবী পাক বলেন আমি তার সালামের উত্তর প্রদান করব। সুবহানাল্লাহ। মদিনা শরীফেই হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, এবং রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তাকে দাফন করা হবে, এবং কিয়ামত দিবসেও তিনি আলাইহিস সালাম নবী পাক আলাইহিস সালামের সাথে উঠবেন, এবং ডানে ও বামে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক ও উঠবেন। এটাই ছিল কিয়ামতের ওয়ান অফ দ্য বিগেস্ট সাইন, বিরাট নিদর্শন, ঈসা আলাইহিস সালামের অবতরণ, যেটা সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করেছি। এরই সাথে আমাদের এই অনুষ্ঠানের সময়ও শেষ হয়েছে। আল্লাহ পাকের নিকট দোয়া হলো সেই সকল মুসলমান যারা সেই সময় দাজ্জালের ফিতনার মোকাবেলা করবেন, তাদেরকে সিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় দীনে মতিনের উপর অটল থাকার তৌফিক দান করুক, এবং দাজ্জালের ফিতনা হতে তাদের সবাইকে নিরাপদ রাখুক। পরবর্তী অনুষ্ঠানের মধ্যে কিয়ামতের অন্য একটি নিদর্শন সম্পর্কে আলোচনা করব। দোয়ার মধ্যে আমাদেরকে মনে রাখবে,
কিয়ামতের ভয়াবহতা মানুষ দেখবে চোখে, যে দিন ভয় অন্তর কেঁপে উঠবে, সবার জেনে রেখো সে।